This audio lecture is presented by www.islamicresearchacademy.com.
Inna alhamdulillah, nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa na'udhu billahi min shururi anfusina wa sayyi'ati a'malina. Man yahdihillahu fala mudilla lahu wa man yudlil fala hadiya lahu. Wa ashhadu an la ilaha illa Allah wahdahu la sharika lahu wa ashhadu anna Muhammadan 'abduhu wa rasuluhu. يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اما بعد فان اصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار ثم اما بعد فيا معشر المسلمين اتقوا الله في انفسكم في سركم وعلانكم في جميع شؤونكم فان التقوى وصيه الله للاولين والاخرين للانبياء والمرسلين وللمؤمنين اجمعين فاتقوا الله في جميع اوقاتكم واتقوا الله في جميع شؤونكم وفي انفسكم وازواجكم وفي اخوانكم واقربائكم وجميع اعمالكم আজকের এই জুমাবারে উপস্থিত সম্মানিত মুসল্লি ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন তার যে অপার নিয়ামত আমাদেরকে দিয়েছেন, একটা চমৎকার দ্বীনের পাশাপাশি তার মধ্যে অন্যতম আরেকটি নিয়ামা হচ্ছে আর রিজক আল হালাল, হালাল জীবিকা। আজকে সে বিষয়ে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। প্রথমে আমরা একটু আলোচনা করব রিজিকটা কি। একে অন্যভাবে বলা যায় আল কাসব, কাসব মানে হচ্ছে উপার্জন, আর রিজিক মানে হচ্ছে যা আল্লাহ তাআলা প্রদান করেন, মা রাজাকাহুল্লাহ, যা আল্লাহ তাআলা প্রদান করেন। এটা একটা কমন ওয়ার্ড। সাধারণত জীবিকা বলতে, রিজিক বলতে আমরা জীবিকা বুঝি, কিন্তু এই জীবিকাটা কি? জীবিকা বললে আমরা মনে করি জীবনের জন্য যেটা অত্যন্ত প্রয়োজনীয়, যেমন খাদ্য, বস্ত্র এবং বাসস্থান, এটা রিজিকের মধ্যে পড়ে এবং সাধারণত মানুষ রিজিক বলে এই তিনটাকেই বোঝায়। কিন্তু ইসলামের দৃষ্টিতে রিজিক কিন্তু আরও একটু ব্যাপক। এর পাশাপাশি জীবনের আরও যে প্রয়োজন রয়েছে বিভিন্ন ব্যক্তির, সমাজের, রাষ্ট্রের, এগুলো রিজিকের মধ্যে পড়ে। মানুষের যে চাহিদা রয়েছে, মানুষের হৃদয়ের চাহিদা রয়েছে, তার দেহের চাহিদা রয়েছে, তার সমাজের চাহিদা রয়েছে, তার খাদ্য, বস্ত্র, বাসস্থানের পাশাপাশি তার শিক্ষার চাহিদা রয়েছে, নানা ধরনের চাহিদা রয়েছে। সব কিছুর যোগান আল্লাহ রাব্বুল আলামিন প্রদান করেন এবং সেটি হচ্ছে আর রিজিক। রিজিকের প্রয়োজনীয়তা, এটি এমন একটি বিষয় যেটি বোঝার জন্য দ্বীনের দলিলের প্রয়োজন হয় না। মানুষ বেঁচে থাকবে, তার খাদ্যের প্রয়োজন, সে কোথায় ঘুমাবে, কোথায় রাত্রি যাপন করবে, সেজন্য তার বাসস্থান প্রয়োজন, এবং তার দেহের লজ্জা নিবারণ করার জন্য তার বস্ত্রের প্রয়োজন। এই প্রয়োজনটা বোঝার জন্যে আমাদের দলিলের প্রয়োজন হয় না। এটা হচ্ছে রিয়ালিটি, এটা বাস্তবতা। এবং মানুষ যখন থেকে সভ্য হয়েছে তখন থেকেই তার এই জিনিসগুলো আস্তে আস্তে আরও উন্নীত হয়েছে, আরও সুন্দর হয়েছে। তবে ইসলাম যে একটি জীবনধর্মী দিন এবং ব্যবস্থাপনা, সেটি এই রিজিকের বিষয়ে ইসলামের যে ইনস্ট্রাকশন, যে দিক নির্দেশনা, সেটা থেকে আমরা বুঝতে পারি। আল্লাহ তাআলা আল কোরআনের মধ্যে বলেছেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদ জামিআ, এই জমিনের মধ্যে, এই আর্থ, এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবই আল্লাহ তাআলা তোমাদের কল্যাণে সৃষ্টি করেছেন। কল্যাণ তখনই মানুষ লাভ করতে পারে যখন সেগুলোকে মানুষ ভোগ করতে পারে। অতএব এই পৃথিবীর যত নেয়ামত সব কিছু ভোগ করার জন্য আল্লাহ তাআলা মানুষের ভোগের জন্য তিনি সৃষ্টি করেছেন, মানুষের কল্যাণের জন্য, মানুষের ভোগের জন্য তিনি সৃষ্টি করেছেন। তার মানে হচ্ছে দুনিয়া যা কিছু আল্লাহ যোগান দিয়েছেন সবই হচ্ছে রিজিকের অন্তর্ভুক্ত, সেই রিজিক তিনি মানুষের জন্য সৃষ্টি করেছেন। এটি প্রথম ঘোষণা সূরা আল বাকারার 29 নম্বর আয়াতে। এছাড়া আমরা আল কুরআনের মধ্যে আরও দেখি এই যে রিজিকের কথা বলা হচ্ছে, জীবনের যা প্রয়োজন সেটি সংগ্রহের জন্যে, সেটি উপার্জন করার জন্য পৃথিবীতে ছড়িয়ে পড়ার অনুমতিও দেওয়া হয়েছে। সূরা আল জুমআর মধ্যে আল্লাহ তাআলা বলেন, فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانْتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ وَاذْكُرُوا اللَّهَ كَثِيرًا لَعَلَّكُمْ تُفْلِحُونَ। যখন সালাত শেষ হয়ে যাবে, সূরা আল জুমআ, এই জুমআর সালাতকে কেন্দ্র করেই বলা হয়েছে, যখন সালাত শেষ হয়ে যাবে তখন তোমরা জমিনে ছড়িয়ে পড়বে এবং আল্লাহর অনুগ্রহ অনুসন্ধান করবে। আল্লাহর অনুগ্রহ বলতে আল্লাহর রিজক অনুসন্ধান করবে এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ করবে যেন তোমরা সফলকাম হও। এখানেও রিজিক অনুসন্ধানের প্রয়োজনীয়তা, অনুমতি এবং এটা যে জীবনের একটা বড় বাস্তবতা তার দিকে লক্ষ্য রেখে নির্দেশ প্রদান করা হয়েছে। যদিও এই নির্দিষ্টটি সর্বাবস্থায় ফরজ নয়, কখনও ফরজ হতে পারে, কখনও সেটা অপশনালও হতে পারে। যখন রিজিক ছাড়া আপনার জীবন বাঁচবে না তখন রিজিক তালাশ করাটা ফরজ। বরং তখন যদি হারাম ছাড়াও জীবন বাঁচানো কঠিন হয়ে পড়ে তখন সে হারাম থেকে পরিমাণ মতো নেওয়া যাবে। ইমাম কুরতুবী তার তাফসিরের মধ্যে আয়াতের তাফসিরে বলেন, আই ফাইদা ফারাদতুম মিনাস সালাতি ফানতাশিরু ফিল আরদি লিত্তিজারাহ ওয়াত তাসাররু'ই ফি হাওয়াইজিকুম, অর্থাৎ যখন তোমরা সালাত শেষ করবে, সালাত থেকে ফারেগ হবে, তখন তোমরা দুনিয়া ছড়িয়ে পড়বে এবং ছড়িয়ে পড়বে ব্যবসা বাণিজ্যের জন্যে। আর তোমাদের যত প্রয়োজন আছে, রিজিকের যত প্রয়োজন আছে সেই প্রয়োজন মেটানোর জন্যে। এখন এরপরে প্রশ্ন আসে, ঠিক আছে রিজিক তো আমরা অনুসন্ধান করব, কিন্তু হালাল রিজিক কেন? হালাল রিজিক তো বড় কঠিন বিষয়। আজকের সমাজের প্রেক্ষাপটে বা দুনিয়ার বর্তমান যে অবস্থা, যিনি হালাল রিজিক অনুসন্ধান করতে যান তাদের প্রত্যেকের কাছে আমরা এই অভিযোগ শুনি, বড় কঠিন জীবন, অনেক কিছু ত্যাগ করতে হয়, কারণ হারাম পথে বিশাল স্যালারি পাওয়া যায় অথবা ব্যবসা বাণিজ্যে অনেক টাকা ধন দৌলত তৈরি করা যায়, কিন্তু হালাল পথে প্রতিটা বিষয়ের মধ্যে হালাল আমাদেরকে চিন্তা করতে হয়। হালাল রিজিকের পদ্ধতি, এর জন্য শর্ত, এর যে ম্যাথোডলজি, আমরা সেটা কিছু আলোচনা করবো আজকে ইনশাআল্লাহ। কিন্তু এই যে হালাল রিজিক অনুসন্ধান করার বিরুদ্ধে অনেকের অভিযোগ, সেটি ইসলাম কীভাবে দেখছে? ইসলামের দৃষ্টিতে হালাল রোজগার বা হালাল উপার্জন এটা ফরজ, অর্থাৎ হালাল পদ্ধতির বাইরে হারাম কিংবা অবৈধ কোনো পদ্ধতিতে রিজিক অনুসন্ধান করার কোনো অপশান ইসলামে নেই। এবং সেই নির্দেশনা আল কুরআনে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে দিয়েছেন। সূরা আল বাকারার 168 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইয়া ইউহান্নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, তিনি সমগ্র মানব জাতিকে অ্যাড্রেস করে বলছেন যে হে মানুষেরা, হে মানব মণ্ডলী, তোমরা পৃথিবীতে যা কিছু রয়েছে তা থেকে খাও, তবে হালালান তাইয়্যিবা, সেটা হালাল হতে হবে, পবিত্র হতে হবে। পৃথিবীর যা কিছু আছে সেটাকে পবিত্র করে এবং হালাল করে খাও। খুব চমৎকার কথা কিন্তু বলেছে, মানে এমনভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার বাক্যবিন্যাস করেছেন তার বক্তব্যের মধ্যে, যে কারণ একই জিনিস হালাল হতে পারে, হারামও হতে পারে, একই জিনিস কারোর জন্য হালাল, কারোর জন্য হারাম। আপনার জিনিস চোরের জন্য হারাম কিন্তু আপনার জন্য হালাল। অতএব জিনিসগুলোকে হালাল করে খাও এবং পবিত্র করে খাও। একই জিনিসকে হারামভাবেও খাওয়া যায়, অতএব একটু সচেতন করার জন্য এই নির্দেশনা দেওয়া হয়েছে। এবং এটা নির্দেশনা মানে নির্দেশ, কুলু বিম্মা ফিল আরদি হালালান তাইয়িবা, জমিনে যা কিছু আছে তা থেকে তোমরা হালাল এবং পবিত্র জিনিসগুলোকে ভক্ষণ করো, খাও, তার মানে হচ্ছে হারামগুলোকে খেও না। এবং এ প্রসঙ্গে আমরা পরবর্তীতে বলবো যে কোরআন কীভাবে সতর্ক করেছে হারামে সম্পৃক্ত হওয়া থেকে এবং কী করে হারাম খাওয়াকে বর্জন করতে নির্দেশ দিয়েছে, সেটাও আমাদের আলোচনা আজকে আসবে ইনশাআল্লাহ। হাদিসের মধ্যে আমরা দেখি ইমাম মুসলিম তার সহিহ মুসলিমের মধ্যে বর্ণনা করছেন জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তিনি বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা আইয়া গুদুয়া আহাদুকুম ফায়াহতাবা আলা যাহরিহি ওয়াইস্তাগনি বিহি মিনান নাস খায়রুন লাহু মিন আন ইয়াসআলা রাজুলান আতাহু আও মানাহু যালিক। যে তোমাদের কেউ একজন প্রভাতে উঠে সে বনে যাবে, বন থেকে কাঠ তার পিঠে করে বহন করে নিয়ে আসবে এবং এই অর্জন দিয়ে সে মানুষের কাছ থেকে অভাব মুক্ত হবে, অর্থাৎ তা দিয়ে তার প্রয়োজন মেটাবে, এটা তার জন্য অনেক অনেক বেশি উত্তম কোনো ব্যক্তির কাছে গিয়ে যাচনা করার চেয়ে, ভিক্ষা করার চেয়ে। যে হয়তো যার কাছে ভিক্ষা চাওয়া হয়েছে সে হয়তো তাকে দেবে অথবা বলবে যে আমি দেবো না। এই মানুষের কাছে সাহায্য প্রার্থী হওয়ার চাইতে তার উপার্জন করা এবং সেটা হচ্ছে নিজের কাজের মাধ্যমে, আমলের মাধ্যমে উপার্জন করা অধিক শ্রেয়, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এবং সহিহ মুসলিমের মধ্যে এসেছে। এখানে ইসলামের দৃষ্টিভঙ্গিটা ক্লিয়ার হয়ে গিয়েছে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মাকে কাজ করার প্রতি উদ্বুদ্ধ করেছেন, অলসতার প্রতি নয়, সেটা যেমন, আর অন্যদিকে নিজে খেটে খাওয়ার প্রতি তিনি উদ্বুদ্ধ করেছেন, এটা যেমন না হয়। কারণ আমাদের দেশে অনেকে অন্যের পরিশ্রমের উপর দিয়ে চলে, দেখবেন যে অনেক ব্যবসা অনেক আগেই বের হয়েছে শুধু বুদ্ধির ভিত্তিতে, মানুষের টাকা দিয়ে বিশাল ইন্ডাস্ট্রি গড়ে তোলা, মানুষের টাকা দিয়ে একটু বুদ্ধি খরচ করে নানা রকম চাতুরতা আশ্রয় নিয়ে মানুষের টাকা দিয়ে কোটি কোটি টাকা বিত্ত বৈভব গড়ে তোলা, অথচ সেই মানুষগুলোকে আবার ধোঁকা দেওয়া। অনেকগুলো কোম্পানি বলার আর অপেক্ষা রাখে না, সে মাল্টি ন্যাশনাল কোম্পানি থেকে বা মাল্টি লেভেল মার্কেটিং থেকে শুরু করে অনেকগুলো কোম্পানি আপনাদের সামনে এখন একদম জলজ্যান্ত উদাহরণ এই গত দু তিন বছরের মধ্যেই আছে। মানুষের টাকা দিয়ে তারা ব্যবসা বাণিজ্য করছে, সে মানুষকে ঠকাচ্ছে। এটা কেন? কারণ তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইনস্ট্রাকশন থেকে সরে গিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইনস্ট্রাকশনটা সুন্নাহ। আমরা সুন্নাহ বললে সাধারণত বুঝি ইবাদতের ক্ষেত্রে সুন্নাহ, আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ বা মেথড এটা জীবনের সর্বক্ষেত্র, রিজিক তালাশের ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, জীবন ধারণের ক্ষেত্রে, সমাজ গঠনের ক্ষেত্রে, সর্বক্ষেত্রে এটা রয়েছে। আর এই জন্যে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি আমাদের সামনে প্রকাশ পাচ্ছে, যার জের টানতে হচ্ছে এদেশের দরিদ্র লোকগুলোকেও। ব্যাপারটা এমন নয় যে শুধু ধনীরাই তার জের টানবে, এদেশের অর্থনীতি তার জের টানবে, সবাইকে তার জের টানতে হচ্ছে। কারণ পরিশ্রম সিদ্ধ ইনস্ট্রাকশন থেকে, সে ব্যবসা হোক, অন্য আমল হোক, অন্য যে কোনো উপার্জনের পদ্ধতি হোক, তা থেকে মানুষ সরে যাওয়ার কারণে আজকে এই বিপর্যয় দেখা দিয়েছে। এজন্যে আমাদের কোনো মুসলিম যেন এতটা লোভী না হয় যে সে সংক্ষিপ্ত সময়ে মানুষের টাকা দিয়ে সে বিরাট বিজনেস করে উঠে যাবে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর খেলাফ। এবং এরকম কেউ যদি করেন তাহলে কখনো না কখনো তিনি নিজে ডুববেন, তার প্রতিষ্ঠান ডুববে, সমাজও ডুববে। এর উদাহরণ আমাদের সামনে অনেক ভুরি ভুরি রয়েছে। রাফা বিন খাদিজ রাদিয়াল্লাহ তাআলা আনহু থেকে একটা হাদিস ইমাম আহমদ তার মুসনাদ গ্রন্থে বর্ণনা করেছেন সহি সানাদে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো কিলা ইয়া রাসূলুল্লাহ আইয়ুল কাসবি হালাল, যে কোন উপার্জন হালাল, কোন উপার্জন হালাল, আইয়ুল কাসবি আতিয়াব, কোন উপার্জন পবিত্র, দু রকম রেওয়ায়েতে আছে। তিনি বললেন কালা আমালুর রাজুলি বিয়াদিহি ওয়া কুল্লু বাই'ইন মাবরুর, আমালুর রাজুলি বিয়াদিহি, ব্যক্তি তার নিজের হাতে কাজ করবে, নিজের হাতে অর্থাৎ ডিরেক্টলি কাজ করবে, তথাকথিত মেধার ভিত্তিতে নয়। কারণ মেধা মানুষকে অধিকাংশ সময়ে আসলে ভুল পথে পরিচালিত করে এবং মেধাকে আজকে ব্যবসায়িক ক্ষেত্রে আমরা যেটা দেখছি, মেধা হচ্ছে চাতুরতার সাথে আসলে মেধার ব্যয় করা হয়। একটা টেলিফোন নিয়ে একজনে বসে যান, এই টেলিফোনের নানা লিঙ্ক করেন, বিভিন্ন দালালি কমিশন ইত্যাদির মাধ্যমে বিজনেস করেন, কিন্তু এই হাদিসে সরাসরি বলা হচ্ছে আমানুর রাজুলে বিয়াদি ব্যক্তি তার নিজের হাতে কাজ করবে। এই দেশে সবার হাত যদি কাজ করে আর মাথাটা মানুষের আকলে সালিমের পথে চলে, তাহলে কিন্তু সবাই বেনিফিটেড হবে। এই জাতির প্রত্যেকটা নর নারী শিশু কিশোর সবাই বেনিফিটেড হবে। কিন্তু যদি এই পথ থেকে সমাজের উন্নত শ্রেণী, যারা রাষ্ট্রকে চালায়, সমাজকে চালায়, ব্যবসা বাণিজ্য যারা নিয়ন্ত্রণ করেন, তারা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ইনস্ট্রাকশন থেকে সরে যান, তখন সেখানে অবশ্যই বিপর্যয় দেখা দিবে। আর বলেছেন কি, ওয়াকুল্লু বাইইন মাবরুর, আর প্রত্যেক বরকতময় বেচা কেনা। মাবরুর মানে মাবরুক, বরকতময় বেচা কেনা। বেচা কেনাটা বরকতময় কখন হবে? যখন কোরআন এবং সুন্নার ইনস্ট্রাকশন মতো সেখানে সেটা চলবে, সেখানে কোনো প্রতারণা থাকবে না, সেখানে কোনো মিথ্যা থাকবে না, মিথ্যা হলফ বা শপথ থাকবে না, অন্যকে ঠকানোর প্রবণতা থাকবে না, এবং আঙ্গুল ফুলে কলা গাছ হওয়ার মতো ইচ্ছাও সেখানে থাকবে না। এটা হচ্ছে মাবরুক অথবা বরকতময় বেচা কেনা। আজকে মুসলমানদের মধ্যে কিন্তু আমরা এই জিনিসটা কম দেখছি, অথচ অমুসলিম দেশগুলোতে অনেক সময় দেখা যায় স্বাভাবিক প্রক্রিয়ায় ব্যবসা বাণিজ্য দ্বারা আমরা পাশ্চাত্যেও দেখি। আমি নিজে জিজ্ঞেস করেছি কয়েক জায়গাতে যে আপনাদের এই ব্যবসায় কেমন লাভ হয়। তারা বলেছেন এটা অনেকটা ফিক্সডের মতো। ফিক্সড মানে হচ্ছে যদি দোকানটা ভালো চলে তাহলে মাসের শেষে, যেমন কফি হাউসগুলো ছোটো ছোটো কফি, চার হাজার ডলারের কম না, $6,000 বেশি না। তার মানে হচ্ছে এটা যখন নির্দিষ্ট ধাঁচে চলে তখন এটাই হচ্ছে স্বাভাবিক রোজগার। অস্বাভাবিক রোজগার কিন্তু ভালো না। মনে রাখবেন, যে কোনো অস্বাভাবিক রোজগার ভালো না, সেটা অসুস্থতা। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ব্যক্তি নিজে আঙ্গুল ফুলে কলা গাছ হতে পারে, কিন্তু কোথাও না কোথাও বিপর্যয়ের চিহ্ন সে রেখে যাবেই। এই জন্য এই চমৎকার সিস্টেমটা আমাদের মুসলিম রাষ্ট্রগুলোতে পরিচালিত হওয়ার কথা ছিল, যে আমরা কীরকম লাভ করব, যেহেতু একটা সুস্থ ব্যবসা সেটার একটা সুন্দর একটা মানে আগে থেকে একটা ধারণা আমরা পেতে পারি। এখানে আপনি লসও করবেন না এবং খুব বিশাল আঙ্গুল ফুলে কলা গাছও হবেন না। কিন্তু আজকে আমাদের ব্যবসাগুলো হয় মারাত্মক বিপর্যয়ের মুখে পড়ে, অথবা আমাদেরকে কাউকে কাউকে মারাত্মক ধনী করে ফেলে, কারণ এই সুন্নার ইনস্ট্রাকশনটা আমরা এখানে মিস করছি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এখওয়ানি ফিল্লাহ, রিজিক দেওয়ার মালিক আল্লাহ। রিজিকের নানা ধান্দা আজকে করে এই সমাজের লোকগুলো কিন্তু দুর্নীতিগ্রস্ত হয়ে গিয়েছে, অথচ রিজিকের মালিক কে? রিজিকের মালিক হচ্ছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। আপনি যেভাবেই আঙ্গুল ফুলে কলা গাছ হওয়ার পরিকল্পনা করেন না কেন, এই সমাজ প্রমাণিত করেছে, এই বাংলাদেশের সমাজ, যে যারা কোটি কোটি টাকা অর্জন করতে চেয়েছে আল্লাহ তাআলা তাদেরকে অপমানের মধ্যে ফেলে দিয়েছেন, অপদস্থ করেছেন। যত গোপনেই তারা করার চেষ্টা করুক না কেন, এটা কোনো একটা বিশেষ গোষ্ঠী প্রকাশ করে দিয়েছে তা নয়। এটা কে প্রকাশ করে দিয়েছেন? আল্লাহ প্রকাশ করে দিয়েছে, আল্লাহ প্রকাশ করে দিয়েছে। অতএব এত বিশাল টাকার দরকার কি? রিজিক তো আপনি যেভাবে চান সেভাবে হবে না, আপনি যে স্টাইলে চান সেই স্টাইলে আসবে না আপনার কাছে। রিজিকের মালিক আল্লাহ, আল্লাহই আপনাকে রিজিক দেবেন এবং আপনাকে নেয়ামতে পরিপূর্ণ করে দিবেন। আসুন আমরা কিছু আয়াত থেকে পড়ি। আদ-দারিয়াতের 58 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, নিশ্চয়ই আল্লাহই হচ্ছেন রাজ্জাক, রিজিক দাতা। রাজ্জাক এটা হচ্ছে ইসমে ফাইল মুবালাগ আর সিগা, রাজেক বলেননি, রাজ্জাক। আল্লাহ হচ্ছেন একমাত্র প্রবল রিজিক যোগানদাতা। যখন কোনো জাতির রিজিকের প্রয়োজন হয়, আসলে আল্লাহ কি শুধু মানুষের রিজিক দিচ্ছেন? আল্লাহ তার সমস্ত প্রাণীর রিজিকের ব্যবস্থা করছেন। গভীর বনে যান, অদ্ভুত উপায়ে দেখবেন যে আল্লাহ তাআলা তাদের রিজিকের ব্যবস্থা করছেন। সাগরের নিচে যান, সেখানেও দেখবেন অদ্ভুত উপায়ে আল্লাহ তাআলা মানুষের রিজিকের ব্যবস্থা করেছেন। একটা পাখির কথা আমরা শুনেছি যে আলাস্কা থেকে উড়ে এসে প্রায় 9,000 কিলোমিটারের মতো 9 দিন 9 রাত আকাশের উপরে তারা উড়ে, এই সময় কে রিজিক দেয় তাকে, কীভাবে থাকে 9 দিন, কীভাবে সে রিজিকটা নেয়, ইত্যাদি নানাভাবে। আমরা পৃথিবীর সবচেয়ে বৃহৎ প্রাণীর কথা জানি, নীল তিমি। শুনেছি নীল তিমি নাকি যেই মাছটা খায় চিংড়ির মতো অত্যন্ত ছোট, 1 গ্রাম 2 গ্রাম হচ্ছে তার ওজন, এটা হচ্ছে তার খাদ্য। এই রিজিকের ব্যবস্থাও করেছেন কে? আল্লাহ। এবং তার প্রতিদিন প্রতিদিন কয়েক লক্ষ এই ধরনের প্রাণী বা কয়েক মিলিয়ন প্রাণীর প্রয়োজন হয় একটা নীলতিমের জন্য। কে রিজিক দিয়েছেন? আল্লাহ। আল্লাহ সে কথায় আল্লাহ তাআলা সূরা আল বাকারার মধ্যে বলেছেন, আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা হিসাব ছাড়াই, কোনো হিসাব নিকাশ করেন না, হিসাব ছাড়াই অগণিত রিজিক তাকে দিয়ে দেন। সূরা আলে ইমরানের 37 নম্বর আয়াতে আল্লাহ তাআলা মারিয়ামের বিষয়টা বর্ণনা করছেন, বলছেন এভাবে, কুল্লামা দাখালা আলাইহা যাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাদা ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহ ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। যখনই মারিয়াম আলাইহিস সালামের কাছে যাকারিয়া প্রবেশ করতেন, তিনি মেহরাবের কাছে ছিলেন, তখন দেখতেন যে তার কাছে রিজিক, রিজিক মানে জীবিকার ফলমূল অনেক কিছু সেখানে আছে। তিনি বলতেন, তিনি নিজে জমিন নবী হওয়া সত্ত্বেও তিনি তাকে বলেছিলেন, আন্না লাকি হাদা, মারিয়াম কোত্থেকে এসছে এগুলো? মারিয়াম বললেন, ক্বালাত হিয়া মিন ইনদিল্লাহ, আল্লাহর কাছ থেকে এসেছে, আল্লাহর কাছ থেকে এসছে। এরপরে বললেন, ইন্নাল্লাহ ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহ তাআলা রিজিক দেন যাকে ইচ্ছা হিসাব ছাড়া। কিন্তু আজকে এই সমাজে একটু বের হলে, কোনো মার্কেটে বের হলে কিন্তু মনে হবে যে এই বিশ্বাস বোধ হয় আমরা পোষণ করি না। আসলে এই বিশ্বাস পোষণ করবো কী করে? যারা আজকে নিজেদের রিজিকের ধান্দায় ঘুরছেন তাদের কাছে কি এই মেসেজগুলো পৌঁছে? অথবা তারা নিজেরা কি কোরআন থেকে অধ্যয়ন করছেন? অথবা আমরা কি তাদের কাছে বারবার উপস্থাপন করছি? এই বিষয়গুলো আজকে আমাদের জন্য জরুরি হয়ে গিয়েছে, কোরআনের এই মেসেজগুলো নেওয়া, এই ইনস্ট্রাকশনগুলো নেওয়া। আর নূরের 38 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। একই কথা অন্য এই সূরাটিতেও তিনি বলেছেন, আল্লাহ যাকে ইচ্ছা হিসাব ছাড়াই প্রদান করেন। সূরা আশ-শুরার 19 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহু লাতিফুম বিইবাদিহি ইয়ারযুকু মান ইয়াশা ওয়া হুয়াল কাওয়িউল আজিজ। আল্লাহ তার বান্দাদের প্রতি খুবই দয়াশীল, আল্লাহ তার বান্দাদের প্রতি খুবই দয়াশীল, এবং তিনি যাকে ইচ্ছা রিজিক প্রদান করেন, তিনি মহা পরাক্রমশালী, শক্তিশালী, সবল। আল্লাহ রিজিক দেন, তবে তিনি রিজিক প্রসারিতও করেন, রিজিক সংকুচিতও করেন। আমরা যখন রিজিক পাই তখন আমরা নানাভাবে ভাবি, আল্লাহর কথা বলি, আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দিয়েছেন। এই আলহামদুলিল্লাহ বলে কিন্তু হারাম পথেও অনেক খরচ করা হয়। পৃথিবীর অধিকাংশ ধনী লোক, এটা সার্ভে করলে দেখা যাবে, অধিকাংশ ধনী লোক যত টাকা আল্লাহর ক্ষেত্রে আল্লাহর পথে ব্যয় করেন তার চেয়ে বেশি টাকা হারাম পথে আল্লাহর মাসিয়াতের ক্ষেত্রে, পাপের ক্ষেত্রে ব্যয় করেন। আল্লাহ দিয়েছেন এতটুকু স্বীকৃতি যথেষ্ট নয়, বরং আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে সেটাকে হালাল পথে ব্যয় করে। আর মানুষের এই প্রবণতা যে আল্লাহ যখন দেন তখন একটু শুকরিয়া করে, আবার যখন আল্লাহ সংকুচিত করে দেন তখন আল্লাহর প্রতি তারা কিছুটা ক্ষিপ্ত হয়। সূরা আল ফজর মধ্যে আল্লাহ তাআলা সে কথা বলেছেন, ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া নাআমাহু ফায়াকুলু রাব্বি আকরামান ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকাহু ফায়াকুলু রাব্বি আহানান। আল্লাহু আকবার। যখন মানুষকে আল্লাহ তাআলা পরীক্ষা করেন, তাকে সম্মান দেন, তার রিজিক বাড়িয়ে দেন, সে বলে আমার রব আমাকে সম্মানিত করেছেন। আর যখন আল্লাহ তাআলা তাকে পরীক্ষা করে তার রিজিক সংকুচিত করে দেন, তখন সে বলে আমার রব আমাকে অপদস্থ করেছেন, আমার রব আমাকে অপমানিত করেছেন। মানুষ যখন আল্লাহর পক্ষ থেকে কোনো নেয়ামত পায়, করুণা পায়, অনুগ্রহ পায়, তখন সে যৎসামান্যই শুকর করে। কিন্তু যখন আল্লাহর পক্ষ থেকে কোনো পরীক্ষার মুখোমুখি হয় তখন খুব কম মানুষই সবর এখতিয়ার করতে পারে। অধিকাংশ মানুষই তখন আল্লাহর প্রতি ক্ষিপ্ত হয়, তাকদীরের প্রতি ক্ষিপ্ত হয়, যেটা আমাদের বিপরীত অবস্থান। সূরা আর-রাদের 26 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহু ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির, আল্লাহ যার জন্য ইচ্ছা রিজিককে প্রসারিত করেন এবং যাকে ইচ্ছা তিনি সংকীর্ণ করে দেন। সূরা আল ইসরা, যাকে আমরা সূরা বনী ইসরাইল নামে জানি, 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্না রাব্বাকা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির ইন্নাহু কানা বিইবাদিহি খাবীরান বাসীরা, নিশ্চয় তোমার রব রিজিককে যার জন্য ইচ্ছা প্রসারিত করে দেন এবং সংকুচিত করেন, নিশ্চয় তিনি তার বান্দাদের সম্পর্কে খুবই খবর রাখেন এবং তাদেরকে পর্যবেক্ষণ করেন। এই কথাটিও যদি বিশ্বাস করে তাহলে মানুষ অন্যায় লিপ্ত হওয়ার কথা না। আল্লাহ তার প্রত্যেকটা খবর রাখছেন। আজকে ভালো মানুষ রূপে সমাজের যারা নিজেদের একটা ফেস সাধারণ মানুষের উদ্দেশ্যে পেশ করছে, তার যদি আরেকটা ফেস থাকে গোপনে, যে সে জন সম্পত্তি আত্মসাত করছে, মানুষের সম্পত্তি আত্মসাত করছে, অন্যের সম্পত্তি আত্মসাত করছে, কিংবা নিজের ব্যবসা বাণিজ্যের মধ্যে অবৈধ উপায় অবলম্বন করে সে তার পুঁজি কিংবা সম্পদ বাড়িয়ে চলেছে, তাহলে এই বিষয়টা কিন্তু আল্লাহর কাছে গোপন থাকবে না। ইন্নাল্লাহ কানা বিইবাদিহি খাবীরাম বাসীরা, নিশ্চয়ই আল্লাহ তাআলা সব কিছু সম্পর্কে খবর রাখেন এবং সব কিছুই পর্যবেক্ষণ করেন। সূরা আল আনকাবুতের 62 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহু ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়া ইয়াকদির লাহ ইন্নাল্লাহ বিকুল্লি শাইইন আলীম। আল্লাহ তার বান্দাদের মধ্য থেকে যার জন্য ইচ্ছা রিজিককে প্রসারিত করে দেন এবং যার জন্য ইচ্ছা সংকুচিত করে দেন। আল্লাহ সব কিছু সম্পর্কে জানেন। সূরা আর-রুমের 37 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আওয়ালাম ইয়ারাউ আন্নাল্লাহ ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাউমি ইউমিনুন। তারা কি দেখে না, তারা কি লক্ষ্য করে না যে আল্লাহ তাআলা যার জন্য ইচ্ছা রিজিককে প্রসারিত করেন এবং যার জন্য ইচ্ছা রিজিককে সংকুচিত করেন? নিশ্চয়ই এর মধ্যে রয়েছে নিদর্শন সেই লোকদের জন্য যারা ঈমানদার। আল্লাহু আকবার। যারা এই বিষয়টা সম্পর্কে জানেন যে আল্লাহ তাআলা রিজিক দিয়ে তাকে আসলে মূলত পরীক্ষা করছেন, রিজিক কমিয়ে তাকে মূলত পরীক্ষা করছেন, তাহলে সে সচেতন থাকতে পারবে। সে কী করবে সেটা আরেকটি হাদিসে আপনারা জানেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন যে আজাবান লি আমরিল মুমিন ইন্না কুল্লা শানিহি খায়র। মুমিনের বিষয়টা খুবই অদ্ভুত, তার প্রত্যেকটা অবস্থাই হচ্ছে কল্যাণকর। যখন সে সাররা অর্থাৎ সচ্ছলতার মধ্যে থাকে, আনন্দের অবস্থায় থাকে, তখন সে সাকার সুক্রিয়া করে, আর যখন সে দররা কঠিন অবস্থার মধ্যে বিপদ বিপর্যয়ের মধ্যে নিপতিত হয় তখন সে কি করে, সাবর সবর করে। ফাল ফা আমরুহু কুল্লুহু খায়র আই ফা শানুহু কুল্লুহু খায়র। তার প্রত্যেকটা বিষয়ের জন্য চমৎকার, কোনো অবস্থায় তার লস নাই। সে রিজিক বেশি থাকলেও সে ক্ষতিগ্রস্ত হয় না, বরং সে কল্যাণের মধ্যে থাকে, আর রিজিক যদি তার কমিয়ে দেওয়া হয় তবুও সে অকল্যাণের মধ্যে থাকে না, সে কল্যাণের মধ্যেই থাকে। সূরা সাবার 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, কুল ইন্না রাব্বি ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির ওয়ালাকিন্না আকতারান নাসি লা ইয়ালামুন। বলো, আমার রব তিনি যাকে ইচ্ছা রিজিক প্রসারিত করে দেন এবং যাকে ইচ্ছা সংকুচিত করে দেন, কিন্তু অধিকাংশ মানুষ জানে না। সূরা সাবার 39 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, কুল ইন্না রাব্বি ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়া ইয়াকদিরু লাহ ওয়া মা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফু ওয়া হুয়া খায়রুর রাযিকিন। বলো, আমার রব তিনি যাকে ইচ্ছা রিজিক প্রসারিত করেন তার বান্দাদের মধ্য থেকে এবং যার জন্য ইচ্ছা রিজিক সংকুচিত করেন, আর তোমরা যা কিছু আল্লাহর পথে ব্যয় করো ফাহুয়া ইউখলিফু, এটা পেছনে একটা কিছু রেখে যায়, এটাই ব্যালেন্স রেখে যায়। ওহুয়া খায়রুর রাযিকিন, আর আল্লাহই হচ্ছেন রিজিকদাতাদের মধ্যে সর্বোত্তম রিজিকদাতা। সূরা জুমারের 52 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আওয়ালাম ইয়ালামু আন্নাল্লাহ ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাওমি ইউমিনুন। তারা কি জানে না, তারা কি জানে না যে আল্লাহই যাকে ইচ্ছা রিজিক প্রসারিত করে দেন এবং সংকুচিত করেন? নিশ্চয়ই এর মধ্যে রয়েছে নিদর্শন সেই ব্যক্তিদের জন্য যারা ঈমান আনে। সূরা আশ-শুরার 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির ইন্নাহু বিকুল্লি শাইইন আলীম। আসমান সমূহ এবং জমিনের নিয়ন্ত্রণ ভার তারই অধীনস্থ, আল্লাহরই অধীনস্থ, তিনি যাকে ইচ্ছা রিজিক প্রসারিত করে দেন এবং সংকুচিত করে দেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা সব কিছুর ব্যাপারে সর্বজ্ঞ, সব কিছু তিনি জানেন। মানুষকে কোথায় কী করছে না করছে সব কিছু তার জানা রয়েছে। তাহলে আমরা জানলাম যে আল্লাহই হচ্ছেন রিজিকদাতা এবং রিজিক প্রসারিত করেন আল্লাহ, রিজিক কমিয়েও দেন আল্লাহ। রিজিক কমিয়ে দিলে বাড়ার প্রক্রিয়াটা কি, কিছু আমল তো আছেই, আমরা সেগুলো আলোচনা করব। এই জন্যে মোমেন সবসময় খেয়াল করবে যে রিজিক যখন আল্লাহ বাড়িয়ে দেন তখন এগুলোকে খরচ করার হালাল উপায়টা কি, এবং যখন রিজিক তার কমে যায়, চিকিৎসার সংস্থান নাই, হয়তো সকালবেলার খাবার আছে, রাতের খাবারটা তার নাই, তখন কি করতে হবে সেই ইনস্ট্রাকশনটা আমরা কোরআন এবং সুন্নার মধ্যে পাই। আমরা ইনশাআল্লাহ সে বিষয়ে আলোচনা করব। এখন আমরা একটু আলোচনা করব যে এই হালাল রিজিক বা হালাল উপার্জন করার কোনো স্পেসিফিক বা সুনির্দিষ্ট ইনস্ট্রাকশন কি শরীয়তে আছে? অবশ্যই আছে, কোরআনেও আছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সুন্নায়ও আছে। আল কোরআনে আল্লাহ তাআলা মানুষের এই পৃথিবীর সবচেয়ে অর্থনৈতিক কর্মকাণ্ডের যে প্রাণকেন্দ্র সে সম্পর্কে তিনি বলে দিয়েছেন, যেমন সেটি হচ্ছে কি, তিজারা অথবা আল বাইয়া, দুটো শব্দই আছে এবং এই দুটো শব্দই কোরআনে এসছে। আহাল্লাল্লাহুল বাইয়া ও হাররামার রিবা, সূরা আল বাকারার 275 নম্বর আয়াত। আহাল্লাল্লাহুল বাইয়া ও হাররামার রিবা, আল্লাহ তাআলা বেচা কেনাকে হালাল করেছেন তবে রিবাকে করেছেন হারাম। আর ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম বাইনাকুম, যে কিন্তু যদি বলেছেন লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা নিজেদের মধ্যে নিজেদের সম্পত্তিকে বাতিল পন্থায় ভক্ষণ করো না, আত্মসাত করো না, তবে যদি সেটা তোমাদের পারস্পরিক সম্মতির ভিত্তিতে তিজারত হয় তাহলে সেটা করা যাবে, সেটা জায়েজ হবে। তাহলে হালাল রিজিকের মধ্যে প্রধানতম হলো কি, আল বাইউ ওয়া তিজারা, ট্রেড, যেটাকে আমরা বলি ব্যবসা বাণিজ্য, ব্যবসা এবং বাণিজ্য। দ্বিতীয় কোন বিষয়, দ্বিতীয় হচ্ছে আল ওয়াদাইফ, আল ওয়াদাইফ যেটাকে আমরা বিভিন্ন পেশা বলি, বিভিন্ন টাইপের পেশা, আরবিতে বলা হয় ওয়াদাইফ, ওয়াদিফাতুনের বহুবচন, বিভিন্ন পেশা। সেটা হতে পারে শিক্ষকতা, হতে পারে ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং এবং সমাজের আরও যতগুলো পেশা আছে, যদি সেই দায়িত্বগুলো, সেই কাজগুলো হালাল হয়। পেশার ক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আপনার পেশাটা এটা শরিয়া পারমিট করে কি না। পেশাটা যদি হয় মদ বিক্রি করা তাহলে সেটা হবে না, পেশাটা হালাল হতে হবে। পেশাটা যদি হয় ডাক্তারিদের মধ্যে, যেমন মানে সব পেশার মধ্যে আমরা দেখি যে ইসলামিক মেথোডোলজি আছে যার ভিত্তিতে সেটা হালাল হবে, আবার হারাম মেথোডোলজিও আছে যার ভিত্তিতে ওই পেশা, একই পেশা হারাম হয়ে যেতে পারে। আচ্ছা, এই যে পেশাগত বিষয়ে আমরা কোরআনের মধ্যে ইনস্ট্রাকশন পাই, আল্লাহ তাআলা বলছেন সূরা আল মুলকের 15 নম্বর আয়াতে, হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা দালুলান ফামশু ফী মানাকিবিহা ওয়া কুলু মির রিজকিহি ওয়া ইলাইহিন নুশুর, তিনি তোমাদের জন্য জমিনকে সুগম করে দিয়েছেন, জমিনকে অ্যাক্সেসেবল করে দিয়েছেন। আপনি যে কোনো জমিনকে চাষাবাদ করতে পারেন, উৎপন্ন করতে পারেন, অথবা জমিনের মধ্যে যে কোনো পেশায় আপনি নিয়োজিত হতে পারেন। অর্থাৎ জমিনকে সব দিক থেকে সুগম করে দিয়েছেন তোমাদের জন্যে, তোমাদের কল্যাণে। ফামশুফি মানাকে বিহা, অতএব এর বিভিন্ন পথে প্রান্তরে তোমরা চলাফেরা করো তোমাদের রিজিকের তালাশে, অব্দাগোবিন ফাদলিল্লা, যেটা অন্য আয়াতে এসেছে, ওয়াকুলুমের রিজকি, এবং আল্লাহর দেয়া রিজিক থেকে তোমরা ভক্ষণ করো। ওয়া ইলাইহিন নুশুর, তবে স্মরণ রেখো আল্লাহর কাছেই তোমাদের পুনরুত্থান হবে, আল্লাহর কাছে। অতএব খাওয়ার ক্ষেত্রে একটু সাবধানে খেতে হবে, রিজিকের ক্ষেত্রে একটু সাবধানে অর্জন করতে হবে, উপার্জন করতে হবে। সূরা আনকাবুতের 17 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ফাতাকু ইনদাল্লাহির রিজক ওয়াবুদুহু ওয়াশকুরুহু ওয়াশকুরুহু লাহু ইলাইহি তুরজাউন, ওয়াশকুরু লাহু ইলাইহি তুরজাউন, যে তোমরা আল্লাহর কাছে রিজিকের অনুসন্ধান করো এবং তার ইবাদত করো, তার শুকরগুজার হও, তার কাছে তোমাদের ফিরে যেতে হবে। কুরআন খুব ছোটোখাটো বিষয়গুলোকেও কিন্তু উল্লেখ করে বুঝিয়েছে যে আপনার হারামের ইনস্ট্রাকশন আসার আগ পর্যন্ত যে কোনো পন্থা অবলম্বন করাটা হালাল। হারামের পন্থা ক্লিয়ারলি কোরআনে বা সুন্নায় বর্ণিত হওয়ার আগ পর্যন্ত যে কোনো পন্থা হালাল। এই জন্যে যে গাছ থেকে পেড়ে খাও, এই ইনস্ট্রাকশন পর্যন্ত এসেছে। মরিয়ামকে আল্লাহ তাআলা স্বয়ং বলছেন, ওয়াহুজি ইলাইকি বিজাদ্রিন নখলাতি তুসাক্বিত আলাইকি রুতাবান জানিয়া, যে তুমি খেজুর গাছের কাণ্ড ধরে নাড়া দাও, তাহলে তোমার উপর কাঁচা পাকা সতেজ খেজুরগুলো সেই গাছ ফেলে দেবে। তো এইভাবেই তো আমরা তো গ্রামে যারা ছিলাম, এইভাবে ওই যে বড়ই ফল, নানা ফল আমরা এইভাবে ঝেড়ে পারতাম। তো এটা মানে এটাকে শুধু টেক্সচুয়াল ইনস্ট্রাকশন বললে হবে না, বরং এখানে বলা হয়েছে তোমরা নানা উপায়ে তোমাদের রিজিক অনুসন্ধান করো, গাছ থেকে পেড়ে খাও, নানাভাবে খাও, কোনো অসুবিধা নেই ইত্যাদি। আরেকটা পেশার কথা এসেছে, যেটা একটা মহৎ পেশা। ইসলামের প্রথম যুগ থেকেই, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগ থেকেই এই পেশা ছিল, মুজারাআ, যেটা কৃষিকাজ। কৃষিকাজ এবং বুখারীর একটি রিওয়ায়েতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এভাবে, মান কানাত লাহু আরদুন ফালইয়াজরাআহা, যার কোনো জমিন থাকবে সে যেন সেটাকে চাষাবাদ করে উৎপন্ন করে, চাষাবাদ করে। অর্থাৎ চাষাবাদ তাহলে একটা বৈধ পেশা, চাষাবাদ করার মধ্য দিয়ে রিজিক তালাশ করা যায়। এরপরে বলা হচ্ছে আল আমালুল হুর, স্বাধীন আমল, যে কোনো স্বাধীন আমল, যেটা যে ইনস্ট্রাকশনটা আমরা ওই যে শুরুর যে হাদিসটা বলেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে উত্তম হচ্ছে আমালুর রাজুলে বিয়াদিহি, ব্যক্তি তার নিজের কাজে নিজের হাতে কাজ করবে। নিজের হাতে সে অনেক কাজ করতে পারে, কেউ লিখে খেতে পারে, বিভিন্ন হয়তো লিখলো, লেখার কাজ করলো, কেউ হয়তো কামারের কাজ করলো, কেউ হয়তো লোহারের কাজ করলো, ইত্যাদি নানা ধরনের পেশা তো আমরা দেখি, পাত্র তৈরি করলো, কাগজ তৈরি করলো, টুকরি তৈরি করলো, মেয়েদেরও নানা ধরনের পেশা আছে। তো আমালুর রাজুলে বিয়াদিহি, ব্যক্তির কাজ তার হাত দিয়ে। এখানে আর রাজুল শব্দটা যদিও পুরুষদের ক্ষেত্রে, আর রাজুল মানে কি পুরুষ, তার বিপরীতে শব্দটা হচ্ছে আলমার আতু, নারী। তো এখানে আসলে হাদিসের সিয়াক থেকে বোঝা যায় যে আমালুর রাজুলে বিয়াদিহি দ্বারা শুধুই পুরুষদেরকে নির্দিষ্ট করার উদ্দেশ্য নয়, বরং এর মধ্যে নারীরাও পড়তে পারে। নারীরা যদি তাদের ইজ্জত আব্রু পর্দা রক্ষা করে শরীয়ত ইনস্ট্রাকশন মেনে হাতে কোনো কাজ করে, তাহলে কি সেটা জায়েজ হবে? না, সেটা জায়েজ হবে। নারীর কাজের ক্ষেত্রে ইসলাম শুধু কিছু ইনস্ট্রাকশন দেয়, কিন্তু নারী কাজ করতে পারবে, তার সেই পণ্যকে সে বিক্রি করতে পারবে, পণ্য বিক্রি করার পরে সেই সম্পদের মালিক সে হবে, ইচ্ছে করলে সে তার স্বামীকে দিতে পারে অথবা অন্য যে কোনো কাজে সে ব্যয় করতে পারে, সেই সম্পত্তির মালিক সে হবে। অতএব নারীদেরও কাজ করার অধিকার আছে ইসলামে, যেভাবে পুরুষদের কাজ করার অধিকার আছে। পুরুষদের জন্য ইসলাম ইনস্ট্রাকশন দিয়েছে যে স্বাধীন বলতে কিছু ইনস্ট্রাকশন তাদেরকে ফলো করতে হবে, একদম হালাল হারাম মিক্স করে ফেললে চলবে না। একইভাবে নারীদেরকেও মনে রাখতে হবে, তাদেরকেও পুরুষদের মতো কিছু ইনস্ট্রাকশনের আন্ডারে কাজ করতে হবে, হালাল হারাম মিক্স করলে চলবে না, হালাল পথেই তাদেরকে রিজিক তালাশ করতে হবে। অতএব আমরা স্বাধীন পেশার দলিল কিন্তু হাদিসের মধ্যে পেলাম। আরেকটি বিষয় হচ্ছে, যেমন শিল্পকর্ম, নানা ধরনের শিল্পকর্ম আছে। শিল্পকর্ম বলতে আমরা শৈল্পিক বিষয়গুলো বোঝাচ্ছি না, এটা হচ্ছে সেনা, যেমন লোহা একটা শিল্প, কয়লা একটা শিল্প, এবং বর্ম তৈরি করা একটা শিল্প, অস্ত্র তৈরি করা একটা শিল্প। এই শিল্পগুলো অনুমতি শরীয়ত দেয় যদি শরীয়ত ইনস্ট্রাকশন মতো এগুলোর পরিচালিত হয়, এগুলোর ম্যানেজমেন্টটা ব্যবস্থাপনা হয়। যেমন সূরা আল আম্বিয়ার মধ্যে দাউদ আলাইহিসসালামের বিষয়টা এভাবে তুলে ধরা হয়েছে, ওয়াআল্লামনাহু সানআতা লাবুসিল্লাকুম, ওয়াআল্লামনাহু সানআতা লাবুসিল্লাকুম, তোমাদের জন্য দাউদ আলাইহিসসালামকে আমি বর্ম তৈরি করার বিদ্যা বা শিল্প শিক্ষা দিয়েছিলাম, লে তুহসিনাকুম মিন বাসিকুম, যেন তোমাদেরকে এই বর্ম তোমাদের ভয় ভীতি থেকে, ত্রাস থেকে রক্ষা করে। তার মানে হচ্ছে যুদ্ধাস্ত্র, প্রতিরক্ষা সমরাস্ত্র, যেগুলো বিপদে পড়লে একটা জাতিকে যুদ্ধের সময় সেগুলো কাজে লাগিয়ে তারা তাদের জাতিকে রক্ষা করে। বৈধ হালাল ইনকামের মধ্যে আরও রয়েছে মিরাস, উত্তরাধিকার। উত্তরাধিকারের মধ্যে আমরা যেটা পাই শরীয়তের বণ্টন অনুযায়ী, সেটা আমাদের জন্য হালাল। কিন্তু মনে রাখতে হবে, শরীয়ত ইনস্ট্রাকশন ভায়োলেট করার সাথে সাথে কিন্তু হারাম হয়ে যাবে। বোনেরটা যদি রেখে দেন তাহলে হারাম হয়ে যাবে, অথবা ভাই, ছোট ভাই একটু হয়তো মূর্খসূর্খ, বুঝে না, ওকে নিজের সরসটা রেখে ওকে নিম্নমানেরটা দিলেন, তাহলে এই মিরাস, আপনি জানলেন যে মিরাসের মাধ্যমে আপনি হালাল সম্পত্তির অধিকারী হলেন, কিন্তু হারামটাও এখানে ঢুকে পড়ল। তাহলে বুঝতে হবে যে এগুলো মিরাস অন্যগুলোর মতোই একটা কমন হালাল মিন্স সম্পদ অর্জন করার জন্য, কিন্তু আপনি অসাবধান হলে, অসতর্ক হলে এই হারাম, এই হালাল মিন্সটাই হারাম এর সাথে সম্পৃক্ত হয়ে যেতে পারে। আরেকটা মিন্স হচ্ছে হেবা বা দান, কাউকে কোনো কিছু দান করা, প্রেজেন্ট করা, হাদিয়া দেওয়া, এগুলো দান করার মাধ্যমেও ব্যক্তি হালাল পন্থায় মালিক হয়ে যেতে পারে। আরেকটা পদ্ধতি হচ্ছে সাদাকা, জাকাত এবং সাদাকা বা ঔষধ প্রদানের মাধ্যমে আমরা সমাজের যারা বিত্তবান রয়েছে তাদের থেকে দরিদ্র শ্রেণীকে যে সম্পত্তি দিতে দেখি সেটি হচ্ছে সাদাকা বা যাকাত। এবং এর মধ্য দিয়ে সমাজের দরিদ্র শ্রেণী পরিশ্রম না করেও তাদের দারিদ্র্যের কারণে বিত্তবান শ্রেণী থেকে যে টাকাটা পায় তার মালিক তারা হয়ে যায়। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন নানাভাবে সমাজের সকল লোকদের কাছে সম্পত্তি পৌঁছার ব্যবস্থা করে দিয়েছেন হালাল পন্থায়। যদি আজকে কোনো অসুস্থ লোক অথবা বিপর্যস্ত লোক অথবা দরিদ্র লোক বলে যে আমার কাছে টাকা কী করে আসবে, আল্লাহ তো সে পদ্ধতি বাতিয়ে দিয়েছেন। অতএব কারো কোনো এক্সকিউজ থাকবে না, সে হালাল পন্থা অ্যাভয়েড করে হারাম পন্থায় অগ্রসর হবে, কারো কোনো এক্সকিউজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এই সম্পত্তির হিসাবও আমাদেরকে একদিন দিতে হবে। সম্পত্তির গুরুত্বটা ইসলামের দৃষ্টিতে আমরা এভাবে তুলে ধরতে চাই। আপনারা জানেন যে ইসলামী শরীয়তের মূল লক্ষ্য হচ্ছে পাঁচটা জিনিসের হেফাজত। একটা হচ্ছে দ্বীনের হেফাজত, যেটা সবচেয়ে বড় বেশি প্রায়োরিটি পাচ্ছে, দ্বীনের হেফাজত। এর জন্য আর সব কিছু কুরবানি করতে হবে, ত্যাগ করতে হবে, কিন্তু দ্বীনকে সবার আগে প্রতিষ্ঠিত রাখতে হবে। চিন্তা চেতনায়, আকিদায়, আমলে, সর্বক্ষেত্রে, জীবনের সর্বক্ষেত্রে দ্বীনকে সব কিছুর আগে স্থান দিতে হবে। তারপরে হচ্ছে জীবনের হেফাজত, যেটাকে হেফজুন নাফস বলা হয়, জীবনের হেফাজত। তারপরে হচ্ছে আকল বা বিবেক বুদ্ধির হেফাজত, এবং তারপরে হচ্ছে মানুষের বংশধারার হেফাজত, এবং পঞ্চম হচ্ছে সম্পদের হেফাজত। আমি সেই আলোচনা আজকে আর দীর্ঘ করব না। এ প্রসঙ্গে ডিটেইলড একটা আর্টিকেল আছে islamhouse.com-এর মধ্যে, ইসলামী শরীয়তের লক্ষ্য উদ্দেশ্য এবং বর্তমান প্রেক্ষাপটে এর প্রয়োজনীয়তা ও প্রাসঙ্গিকতা, এই বিষয়টি সেটা আপনারা পড়ে নিতে পারেন। তবে আজকের যে বিষয়টা আমরা আলোচনা করছি, আর রিজকাল হালাল অথবা কাসবাল হালাল, হালাল রুটি রোজগার, এর সাথে ইসলামী শরীয়তের মূল এই পাঁচটা লক্ষ্যের দুটোর সরাসরি জড়িত। এক নম্বর হচ্ছে প্রোটেকশন অফ লাইফ বা হেফজ আন নাফস, জীবনের হেফাজত। এই রিজিক ছাড়া তো জীবন চলবে না, জীবিকা ছাড়া জীবন চলবে না, মানুষ মৃত্যুর মুখে পতিত হবে। তার অন্ন ছাড়া চলবে না, তার বস্ত্র ছাড়া চলবে না, তার বাসস্থান ছাড়া চলবে না, এবং তার আরও যে সমস্ত নিডস আছে যেগুলো আল্লাহ তাআলা হালাল পন্থায় আমাদেরকে ব্যবস্থা করে দিয়েছেন, সেই নিডসগুলো যেমন শিক্ষা বা আর অন্য অন্য যে অধিকারগুলো আছে সমাজের, এগুলো ছাড়া আমাদের চলবে না। তাহলে এটা হলো দ্বিতীয় লক্ষ্য উদ্দেশ্য এই রিজিকের সাথে রিলেটেড। এবং পঞ্চমটা কি বলেছি, হেফদুল মাল, সম্পত্তি প্রোটেকশন, সম্পত্তি হেফাজত করা। আমি যে টাকাটা ইনকাম করলাম শরীয়ত প্রথমত সেই টাকাটা আমাকে অ্যাভেল করার, এনজয় করার অধিকার দিয়েছে। দ্বিতীয়ত সেই টাকাটা প্রোটেকশনের জন্য শরীয়ত অনেক কিছু এই সমাজে প্রচলন করেছে, যেমন ওই টাকাটা আর কেউ অন্যায়ভাবে আত্মসাৎ করতে পারবে না, চুরি করতে পারবে না, চিন্তাই করে নিতে পারবে না, ডাকাতি করে নিতে পারবে না, ছল ছাতুরির মাধ্যমে আমার ওই টাকা আমার কাছ থেকে, আমার পকেট থেকে বের করতে পারবে না। ছল ছাতুরির মাধ্যমে বিভিন্ন বিজনেস তো আছে, ইউনিপে টু ইউ বা এরকম আরও অনেকগুলো কোম্পানি যারা মানুষের পকেট থেকে নানা ছল ছাত্রের মাধ্যমে টাকা বের করে নিয়েছে। তো এইভাবে আমাদের এই রিজকাল হালাল এটা শরীয়তের পঞ্চম লক্ষ্য উদ্দেশ্যের সাথেও জড়িত। অতএব আমাদেরকে স্মরণ রাখতে হবে, যখন হালাল রিজিকের কথা আমরা বলি, শরীয়ার মূল দুটো লক্ষ্যের সাথে এর বিশাল রিলেশন রয়েছে। এখন আসা যাক যে কোন মেথডোলজিতে, কোন পদ্ধতিতে আমরা হালাল রুটি রোজগার আমরা উপার্জন করব। প্রথম হচ্ছে, এর আগে একটা কথা বলে নেই, যেটা মুসলিম শরীফের হাদিসে এসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ তাইয়িবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়িবা, আল্লাহ নিজে পবিত্র, তিনি পবিত্র ছাড়া কোনো কিছু কবুল করেন না। অতএব পবিত্র রিজিক এটা প্রত্যেক মুমিন মুসলমানের উপর ফরজ অবধারিত। কী পদ্ধতিতে তারা করবে? এক নম্বর হচ্ছে, সে যে কাজটা করবে সেটা হালাল হতে হবে, সে যে কাজটা করবে সেটা হালাল হতে হবে। কাজটা ইটসেলফ যদি হয়, যেমন মানুষকে ধোঁকা দেওয়ার সাথে রিলেটেড, অথবা চুরির সাথে রিলেটেড, অথবা রিশওয়ার সাথে, ঘুষের সাথে রিলেটেড, অথবা সুদের সাথে রিলেটেড, অথবা মদ প্রডিউস করার সাথে রিলেটেড, অথবা শুকর মাংস অথবা তার চর্বি, শুকুরের গোশ অথবা তার চর্বি প্রক্রিয়াজাত করার সাথে রিলেটেড, তাহলে এই আমলটা শুদ্ধ হবে না, এই কাজটা, এই প্রফেশনটা শুদ্ধ হবে না, এবং এর সাথে যে ইনকাম আসবে সেটাও হালাল হবে না। এটা হলো এক নম্বর। দুই নম্বর হচ্ছে, কাজটা শুদ্ধ। যেমন সিরামিক কোম্পানি, সিমেন্ট কোম্পানি, এই কাজটা শুদ্ধ, মূলত শুদ্ধ। মুরগি বিক্রি করলেন, কিন্তু এই কাজের প্রক্রিয়াগত কোনো যদি ত্রুটি তৈরি হয়, মুরগি ঠিকই বিক্রি করলেন কিন্তু কি করলেন, মরা মুরগি। অথবা সিমেন্ট বিক্রি করলেন কিন্তু এর সাথে বালু মিক্স করা হলো, চাল বিক্রি করলেন এর সাথে পাথর কণা দুই সের প্রতি 40 কেজিতে ঢুকেই দিলেন। এভাবে ভালো মন্দ মিক্স করে আপনার জিনিসকে আপনি দামটাকে আপনি ধরে নিলেন। মানুষ মনে করলো যে সে ভালো জিনিস কিনছে, ভালো গুডস আপনার থেকে কিনছে, কিন্তু আপনি সেখানে লুকিয়ে অন্যায়ের আশ্রয় নিলেন। তাহলে আপনার এখানে হালালের সাথে হারাম মিক্স হয়ে গেল। হালালের সাথে হারাম যখন মিক্স হয়ে যায়, সেটা কমপ্লিটলি 100% হারাম যদি নাও হয়, তবুও আপনার এই পদ্ধতিটা ইসলাম সমর্থন করে না। আপনি যদি হালাল রিজিককে এনশিওর করতে চান, তাহলে আপনার আমলটা যদিও, আপনার কাজটা বা পেশাটা যদিও হালাল, কিন্তু এই পেশার ভিতরে কোনোভাবেই যেন হারাম ঢুকতে না পারে, এই বিষয়টাকে আপনাকে এনশিওর করতে হবে। যে কোনোভাবেই হোক হারামের সমস্ত পথকে বন্ধ করতে হবে, এবং হারামের পথ অনেকভাবে আমাদের দেশে খোলা। কিছু উদাহরণ তো আমি দিলাম, আরও হতে পারে আপনি সুদের ভিত্তিতে টাকা ঋণ নিলেন, আর সব কিছু হালাল, কিন্তু সুদের ভিত্তিতে ঋণ নিয়ে আপনি যেমন যেহেতু সুদ দিচ্ছেন, এখানে যে হাদিসটা আপনারা জানেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা হাদিস সহিহ মুসলিমের মধ্যে এসেছে, লা'না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লানত করেছেন যে সুদ খায়, যে সুদ দেয়, যে সুদ লিখে এবং যে সুদের সাক্ষী হয়। তাহলে আপনার কোনো একটা ব্যবসার প্রক্রিয়া যদি এর সাথে রিলেটেড হয়, তাহলেও আপনার ব্যবসার মধ্যে হারাম ঢুকে গেল। 3 নম্বর যে বিষয়টা, সেটি হচ্ছে অনেকটা দ্বিতীয়টারই আরেকটু এক্সপানশন বা ব্যাখ্যা, সেটি হচ্ছে ব্যবসাকে সর্বপ্রকার মিথ্যা থেকে মুক্ত করা, প্রতারণা থেকে মুক্ত করা, গেশ থেকে মুক্ত করা, রিবা থেকে মুক্ত করা, রিশওয়া থেকে মুক্ত করা, এবং জুলুম থেকেও মুক্ত করা। জুলুম, এই জুলুমটা নির্ধারণ করতে হবে। অনেক সময় আমরা মনে করি যে আমি কত পার্সেন্ট লাভ করবো, এটা ইসলামে ওপেন করে দেওয়া হয়েছে, কিন্তু ইসলামে এমন ওপেন করা হয়নি যে আপনার জিনিস, প্রয়োজনীয় জিনিস কিনতে মানুষের না বিশ্বাস হয়। এই জন্য মানুষ যখন স্টক করে, এই স্টকটাকে ইসলাম হারাম করেছে, স্টক করে জিনিসের কৃত্রিম মূল্য বৃদ্ধি করা হয়, এদেরকে বলা হয় মুহতাকের, এহতেকার করা ইসলামের দৃষ্টিতে মারাত্মক ফৌজদারি অপরাধ, এবং আখিরাতের দৃষ্টিতে একটা বড় পাপ, যার জন্য তাকে আখিরাতের শাস্তির মুখোমুখি তাকে হতে হবে। তো সুতরাং এই যে কৃত্রিমভাবে দাম বাড়ানো, এটা জুলুমের মধ্যে পড়ে, জুলুমের মধ্যে পড়ে বলে সেটি পাপের মধ্যে পড়ে। অতএব আমাদের যে কোনো ইন্টারাকশনের ক্ষেত্রে, আমাদের রিজিকের যেই কাজই আমরা করি না কেন, সেই কাজের মধ্যে যদি জুলুম সম্পৃক্ত থাকে, তাহলে সেখানে পাপ এবং সেখানে হারাম ঢুকে পড়বে। একটা মূল নীতি আমাদেরকে এখন জানতে হবে এর সাথে রিলেটেড, হালাল রিজিক, সেটি হচ্ছে হালাল রিজিকটা কি। হালাল রিজিকের মূল মেথডটা হচ্ছে আল হালালু মা আহাল্লাহুল্লাহ ফি কিতাবিহি আও ফি লিসানি রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হালাল হচ্ছে যা স্বয়ং শুধু আল্লাহ তাআলা হালাল করেছেন তার গ্রন্থে, অথবা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নার মাধ্যমে। তাহলে হালাল নির্ধারণকারী একমাত্র সত্তাকে আল্লাহ রাব্বুল আলামিন, এটা একটা মেথড। এই মেথডটা আমাদেরকে জানিয়ে রাখতে হবে। আমরা যদি ঘুরিয়ে ফিরিয়ে আমার রিজিকের সিস্টেমটাকে হালাল করে ফেলি, দ্যাট ইজ নট পারমিটেড। আপনি কোনো হারামকে ঘুরিয়ে হালাল করতে পারবেন না। তবে এখানে একটা পয়েন্টে আমাদের সাবধানও থাকতে হবে, মুজতাহিদদের বা ওলামাদের তারা ইজতিহাদ করার পরে দলিলের ভিত্তিতে যদি কোনো কিছুকে হালাল হিসাবে ঘোষণা দেন, কোনো কারণে যদি আমরা একমত না হই, তাহলে সেটা আমার ক্ষেত্রে প্রযোজ্য, তার ক্ষেত্রে নয়। এটা আমি শুধু উদাহরণস্বরূপ বলবো ইসলামিক ব্যাংকিংয়ের ক্ষেত্রে। আমরা ওলামাদের মধ্যে দুটো ভাগ দেখি, প্রচলিত ইসলামিক ব্যাংকিংকে অনেকে মনে করেন না যেটা ঠিক, আবার ওলামাদের বৃহৎ একটা শ্রেণী মুহাক্কিক আলেম তাদের মধ্যে রয়েছেন, তারা মনে করেন যে এটা ঠিক, যদিও তার মধ্যে বেশ কিছু ভুল ত্রুটি এখনও রয়ে গেছে। এই যে ইজতিহাদের পার্থক্য, সেক্ষেত্রে একজনের ইজতিহাদ আরেকজনের উপরে চাপিয়ে দেওয়া যাবে না। আপনি মনে করছেন না হালাল, কিন্তু আপনি এই ব্লেমটা তাদেরকে দিতে পারবেন না যে তারা হারাম খাচ্ছে। আপনি এতটুকু বলবেন যে আমি এটাকে সঠিক মনে করি না, যদি আপনার কাছে দলিল থাকে। তবে সেখানে গোড়ামি প্রদর্শন করা ঠিক হবে না। আমাদের দলিলের প্রতি শ্রদ্ধা প্রদর্শন, ভিন্ন মতের প্রতি শ্রদ্ধা প্রদর্শন, যদি সে ভিন্ন মতের পক্ষেও দলিল থাকে তাহলে সেই বিষয়গুলোকে আমাকে অ্যানসিওর করতে হবে। আর আমরা যারা এই রিজিকের মূল মেথডটা জানতে পেরেছি, এই অহংকার যেন আমাদের মধ্যে না আসে যে আমি হালাল পথে আছি বাকি সব হারামের মধ্যে আছেন। বরং আমাদের উচিত হবে নিজের হালাল পথে থাকাটা নিশ্চিত করা, আর পাশাপাশি অন্যদেরকে উদ্বুদ্ধ করা, সাহায্য করা, যাতে আমাদের ভাই বোনেরা প্রত্যেকে হালাল পথে চলে আসতে পারেন। হালাল হারাম জিনিস যে হালাল করা যায় না সে কথা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, কুল মান হাররামা যিনাতাল্লাহ আল্লাতি আখরাজা লিইবাদিহি ওয়াত্তাইয়িবাতি মিনার রিজক কুল হিয়া লিল্লাযিনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া খালিসাতান ইয়াউমাল কিয়ামা। বলো, কে আল্লাহ তাআলা সেই সৌন্দর্যগুলোকে হারাম করেছে যা আল্লাহ তাআলা তার বান্দাদের স্বার্থে বের করেছেন, এবং যে তাইয়িবাতগুলো তিনি রিজিক হিসেবে দিয়েছেন সেগুলোকে কে হারাম করেছে? তাহলে আল্লাহর দেয়া হালাল জিনিসকে হারাম করা যাবে না, আর হারাম জিনিসকেও হালাল করার অধিকার কারো নেই। আরেকটা মেথড হচ্ছে আর রিজক আত-তাইয়িব মুবারাকুন ওয়া ওয়াদিহ, যে হালাল এবং যেটা হারাম নয় হালাল রিজিক, সেই রিজিকটা হবে পবিত্র বরকতময়, এবং সেই রিজিকের ব্যাপারে আমাদের অন্তরে কোনো অনুশোচনা থাকবে না। যদি অনুশোচনা থাকে, যদি কনফিউশন থাকে এটা হালাল কিনা, তাহলে আপনি ত্যাগ করাটাই হবে বিধেয়। আল হালাল উবাইয়েন ওয়াল হারাম উবাইয়েন ওয়া বাইনাহুমা উমুরুন মুশতাবিহাত ফাত্তাকুশ শুবহাত, হালালটা স্পষ্ট হারামটা স্পষ্ট, আর তার মধ্যে কনফিউজিং কিছু বিষয় রয়েছে সেগুলোকে ত্যাগ করা উচিত। কোনো কারণে যদি কিছু ফাতাওয়া থাকে পক্ষে কিন্তু আপনার মন বলছে এটা হালাল নয় বলে আমার মনে হয়, তাহলে সেটি ত্যাগ করুন। তাহলে আপনি নিশ্চিতভাবে হালালের পথে থাকতে পারবেন, আর যদি তাতে সম্পৃক্ত হন তাহলে সম্ভাবনা আছে আপনি হারামের মধ্যেও সম্পৃক্ত হয়ে যেতে পারেন। আমরা এতটুকু বলে সামান্য কিছু কথা দ্বিতীয় খুতবায় বলবো ইনশাআল্লাহ। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইল মুসলিমিন ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়া উসাল্লি ওয়া উসাল্লিমু আলা নাবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। মাআশারাল মুসলিমিন, اذكروا الله ذكرا كثيرا واتبعوا سنة رسول الله صلى الله عليه وسلم فإن في اتباعه خير كثير وخير ونفع للأمة أجمعين فاتبعوا الله سبحانه أطيعوا الله وأطيعوا رسوله وأطيعوا أولو الأمر من المسلمين أمرا جي بشوية أبنى دي شامنا على جانا كورتلام شماني تو بستيتي شتي هوتشي حلال رزق। হালাল রিজিকের বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনাদের সামনে পেশ করা হলো। হালাল রিজিকের কিছু আসবাব আছে, কিভাবে কোন কাজ করলে আল্লাহ তাআলা হালাল রিজিকের বাড়িয়ে দেওয়ার গ্যারান্টি আমাদেরকে দিয়েছেন, তেমন কিছু ইনস্ট্রাকশন কোরআনে এবং হাদিসে উভয়ের মধ্যে আছে। আল্লাহ তাআলা সূরা আল আরাফের 96 নম্বর আয়াতে বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, যদি জনপদের লোকেরা ঈমান আনত এবং তাকওয়া অবলম্বন করত তাহলে আসমান এবং জমিনের বরকতের দুয়ার তাদের জন্য আমি খুলে দিতাম। আল্লাহু আকবার! ঈমান এবং তাকওয়া, আপনাকে আমাকে এনশিওর করতে হবে যে আমাদের ঈমানটা আছে যেই ঈমানের কথা কোরআন বলেছে, যেই ঈমানের কথা সুন্নাহ বলেছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, এবং যেই তাকওয়ার ইনস্ট্রাকশন আমরা কোরআনে এবং সুন্নায় পেয়েছি, তা যদি পরিপূর্ণভাবে, যতটা পরিপূর্ণভাবে আমরা এনশিওর করতে পারবো, তত বেশি রিজিক এবং আসমান এবং জমিনের বরকতের দুয়ার আল্লাহ তাআলা আমাদের জন্য উন্মুক্ত করে দেবেন। এটা হচ্ছে একটা কমন কথা। তাহলে ঈমান এবং তাকওয়া ছাড়া যদি কেউ হালাল রিজিক সন্ধান করেন সেটা সম্ভব নয়, তিনি আসলে হালাল রিজিক করতে পারবেন না, অনুসন্ধান বা উপার্জন করতে পারবেন না। ঈমানের পথ থেকে তাকওয়ার পথ থেকে বিচ্যুত হলে প্রথম তার দেখা হবে যার সাথে, সেটি হচ্ছে হারাম। অতএব সে পথ আমাদের পরিহার করতে হবে, ঈমান এবং তাকওয়ার পথে আমাদেরকে চলতে হবে। তাকওয়া থাকলে যে আল্লাহ তাআলা আমাদের জন্য একটা বিশেষ পথ খুলে দেন, রিজিক বাড়িয়ে দেন, তার আরেকটা দলিল সূরা তালাক 2 এবং 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওমাইয়া তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইরযুকহু মিন হাইতু লা ইহতাসিব। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য একটা উপায় খুলে দেন এবং তাকে এমনভাবে রিজিক দেন যা সে কল্পনাও করেনি। খুবই ইমপ্রেসিভ আয়াত, খুবই ইমপ্রেসিভ আয়া। যখন কারো কোনো রিজিকের অভাব ঘটবে আল্লাহর ওয়াস্তে, আপনি আপনার ইমানটাকে একটু ঝালাই করে নেবেন, আপনি তাকওয়ামুখী হবেন, আপনার ওই পরিস্থিতিতে তাকওয়ার কী দাবি সেই আমল আপনি বাড়িয়ে দেবেন। ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে এমন জায়গা থেকে রিজিক দিবেন যা আপনি কল্পনাও করতে পারেননি। তাকওয়া বাড়ানোর আরেকটা ভালো পদ্ধতি হচ্ছে আত্মীয় স্বজন সবার সাথে একটা সুসম্পর্ক রাখা, সেলাই রাহমি করা। বুখারি এবং মুসলিমের রেওয়ায়েতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাররাহু আইয়ুবসাত লাহু ফি রিজকি ওয়া ইউনসা লাহু ফি আছারিহ ফালিয়াসিল রাহমা। যে ব্যক্তি খুশি হয় এটা দেখে যে তার রিজিক প্রসারিত হয়ে গেল বা হয়ে যাবে, অথবা যে ব্যক্তি খুশি হয় যে যদি তার মৃত্যুর পরে অথবা তার পরে তার গুণগান করা হয় তাহলে সে যেন তার আত্মীয়দের সম্পর্ক রক্ষা করে, আত্মীয়তার সম্পর্ক বৃদ্ধি করে এবং আত্মীয়দের সম্পর্ক বিচ্ছিন্ন না করে, তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখে। সুতরাং বোঝা গেল যে মানুষের সাথে সুসম্পর্কের মধ্য দিয়ে রিজিক বাড়ে। এগুলোর কিন্তু চমৎকার ব্যাখ্যাও আছে। আত্মীয় স্বজনই তো একজন আরেকজনকে চাকরি দেয়, ব্যবসা বাণিজ্যে হেল্প করে, ঋণ দেয়, কত কিছু হেল্প করে। সুসম্পর্ক হলে আপনি পপুলার হবেন, প্রথমত আল্লাহর কাছে পপুলার হবেন আর আল্লাহর বান্দাদের কাছে পপুলার হবেন, ফলে আল্লাহর নির্দেশে আল্লাহর বান্দারা আপনাকে নানা ধরনের হেল্প করবে এবং আপনার রিজিকের ব্যবস্থা হয়ে যাবে। দোয়ার মাধ্যমে মানুষের রিজিক বাড়ে, কারণ আল্লাহর কাছে চাইলেই আল্লাহ দিবেন এবং চাইলে আল্লাহ তাআলা তিনটার যে কোনো একটা দেন, যা চাচ্ছেন তা দিয়ে দিবেন। কারণ এটা তো বলা হয়নি যা চাচ্ছেন তা কখনো দিবেন না, যা চাচ্ছেন এক নম্বর অপশন সেটা দিবেন, যদি না দেন তাহলে সমপরিমাণ বিপদ থেকে তিনি রক্ষা করবেন, যদি তাও না দেন তাহলে এটা একটা ইটসেলফ, দোয়া ইটসেলফ কি ইবাদাহ, এটা একটা ব্যালেন্স হিসাবে আখিরাতে আমাদের জন্য থাকবে। তাছাড়া আরেকটা হাদিস এসছে যেটাকে শেখ আলবানী হাসান বলেছেন, লা ইয়ারদুল কাযা ইল্লা দুআ ওয়া লা ইয়াজিদু ফিল উমরি ইল্লা আল বির, যে আল্লাহর যে তাকদীর এটা বা কাযা যে মীমাংসা এটা দোয়া ছাড়া আর কিছু ফেরায় না এবং মানুষের জীবন পুণ্য ছাড়া আর কিছু বাড়ায় না। ভালো ভালো কাজ করবেন আপনার অধিক হায়াত হবে বলে আশা করা যায় এই হাদিসের আলোকে, এবং দোয়া করবেন আপনার অনেক কিছু আল্লাহ তাআলা বিপদ থেকে আপনাকে রক্ষা করবেন। এখানে ছোট্ট একটা তাকদীরের মাসালা আছে সেটি বলে নেই, তা নাহলে অনেকে কনফিউজড হবেন। এর মানে এই নয় যে তাকদীরটা সুনির্ধারিত নয়, তাকদীর সুনির্ধারিত, কিন্তু সেটা এরকম যে আপনি এই কাজটা করবেন না ফলে আপনার হায়াতটা ছোট হবে, অথবা আপনি এই দোয়াটা বারবার দোয়া করতে থাকবেন ফলে আল্লাহ আপনাকে রিজিক দিবেন। কাজটা আপনি করাটা করবেন কি করবেন না সেটা আল্লাহ জানেন, সেটা নির্ধারিত, এবং করলে আপনার কি হবে সেটাও নির্ধারিত। অতএব এই হাদিস দিয়ে কনফিউজড হওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা আমাদেরকে নিষেধ করেছেন হারাম রিজিকের পথে না চলার। তিনি বলেছেন, ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, হে ইমানদার লোকেরা তোমরা আল্লাহকে ভয় করো এবং যেই রিবা বাকি আছে, এখানেও যদি কোনো ভাই থেকে থাকেন এখনও রিবা কিছু রয়ে গেছে তাদের সম্পর্কে আয়াতটা প্রযোজ্য, যেই রিবাটা বাকি রয়েছে তা তরক করো, যেই রিবাটা বাকি রয়েছে তা তরক করো। কারণ আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে 275 থেকে 279 নম্বর আয়াত মধ্যে বারবার একই কথা বলেছেন। তিনি বলেছেন, ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফানতাহা ফালাহু মা সালাফ ওয়া মান আদা ফাউলাইকা আসহাবুন নার, যে যার কাছে তার রবের পক্ষ থেকে একটা সুন্দর উপদেশ এসেছে এরপরে সে তার থেকে বিরত হয়েছে, তাহলে তার অতীতে যা হয়েছে তাতে তারা সমস্যা নেই, আল্লাহ সেটা ক্ষমা করে দিবেন, এবং এই পদ্ধতিতে অতীতে যেই সম্পত্তি তার হয়েছে সেটাও তার থাকবে, কিন্তু সে তওবা করে সে নিজেকে সংশোধন করে নেবে, ওয়ামান আয়াদা। কিন্তু যে এই উপদেশ আসার পরেও আবার পুনরায় রিপিট করবে সেই কাজটিকে, সেই রিবাকে, তাহলে তারা হবে জাহান্নামের অধিবাসী। যা রিবা সম্পর্কে তার অনেকগুলো কথা এসছে, আমরা সেটা আর বলছি না। আরেকটা আয়াত সূরা নিসার 29 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ওয়া তাদলু বিহা ইলাল হুকাম, তোমরা নিজেদের মধ্যে বাতিল পন্থায় তোমাদের সম্পত্তিগুলোকে ভক্ষণ করো না, এবং সেগুলো দিয়ে, সম্পত্তি দিয়ে হোক্কামদের কাছে, প্রশাসকদের কাছে, বিচারকদের কাছে তোমরা লবিং করো না, অন্যায়ভাবে লবিং করো না, প্রশাসনিক কার্যকে নিজের স্বার্থে আনয়নের জন্য ইত্যাদি, এই ইনস্ট্রাকশনটা সেখানে আছে। তাহলে অর্থাৎ ঘুষের দিকে এখানে ইঙ্গিত করা হয়েছে। আর এমনি তো ঘুষের হাদিস আছে, আর রাশি ওয়াল মুরতাশি কেলাহুমা ফিন্নার, যিনি ঘুষ দেন, যিনি ঘুষ খান, গ্রহণ করেন, দুজনেই জাহান্নামে হবেন। অতএব এভাবে আজকে যত অবৈধ লেনদেন তার বিশাল একটা অংশ এই পদ্ধতিতে হচ্ছে, এবং এটা সারাসর হারাম, এটা সারাসর হারাম। হারাম যদি মানুষের ভেতরে ঢুকে তাহলে কি দশা হয় সে বিষয়টা আপনারা ওই হাদিসে জানবেন, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন একটা হাদিসের মধ্যে, ইন্নাল্লাহ তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব, আল্লাহ তাআলা পবিত্র, তিনি পবিত্র ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না। তিনি আরো বলেন, ওয়া ইন্নাল্লাহ আমারাল মুমিনিন বিমা আমারা বিহিল মুরসালিন, আল্লাহ তাআলা মুমিনদেরকে সেই নির্দেশ দিয়েছেন যে নির্দেশ তিনি দিয়েছিলেন মুরসালিন তথা নবী আম্বিয়াদেরকে, রাসূলদেরকে। দুটো আয়াত কোট করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখানে প্রথম আয়াতটা হচ্ছে, ইয়া আইয়ুহার রুসুলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা ইন্নি বিমা তাআমালুনা আলীম, হে রাসূলরা, হে রাসূলগণ, তোমরা পবিত্র জিনিস ভক্ষণ করো এবং ভালো কাজ করো, তোমরা যে কাজ করছো, যে আমল করছো, আমি সে সম্পর্কে অবহিত। সূরা আল মুমিনুনের 51 নম্বর আয়াত, এবং সূরা আল বাকারার 172 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, হে ইমানদার লোকেরা, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে, পবিত্র রিজিক থেকে তোমরা ভক্ষণ করো, তাহলে অপবিত্র রিজিক থেকে ভক্ষণ করা যাবে না। তাহলে নবী আম্বিয়া রাসূলদেরকে যে নির্দেশ দিয়েছেন আল্লাহ তাআলা, সে একই নির্দেশ মুমিনদেরকেও তিনি দিয়েছেন। এই হাদিসের শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন, আর রাজুল ইউতিলু সাফারা আশআথা ওয়া আকবার ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলা আস-সামা ইয়া রব ওয়া মাত'আমুহু হারাম ওয়া মাশরাবুহু হারাম ওয়া মালবাসুহু হারাম ওয়া গুদ্দিয়া বিল হারাম ফা আন্না ইউস্তাজাবু লিযালিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন একটা চমৎকার উদাহরণ দিয়ে, যে একটা লোক লম্বা সফর শেষে ধুলোমলিন দেহে, উস্কু খুস্কু চুল নিয়ে, শ্রান্ত ক্লান্ত দেহ নিয়ে সে আসে, কারণ তখন তার দিলটা নরম থাকে, আল্লাহর কাছে ইয়া রব বলে কাকুতি মিনতি করতে থাকে, চাইতে থাকে, কিন্তু তার খাবার হচ্ছে হারাম, তার পানীয় হারাম, তার লিবাস হারাম, এবং তার দেহে যে খাদ্য ঢুকানো হয়েছে সেটাও হারাম দিয়েই ঢুকানো হয়েছে, তাহলে কীভাবে তার দোয়া কবুল করা হবে? আজকে পুরো জাতির অধিকাংশ লোকের সেই দশা হয়েছে সম্মানিত মুসল্লিয়ানি কেরাম। এ থেকে জাতিকে পরিত্রাণ পেতে হলে হালাল রিজিকের পথে তাদেরকে আসতে হবে। রাষ্ট্রীয় সংস্থাগুলো থেকে শুরু করে বেসরকারি এবং আমার আপনার যত প্রতিষ্ঠান রয়েছে, সেটা যত ছোটই হোক না কেন, কিংবা যে স্বাধীন পেশাগুলোতে আমরা নিয়োজিত, প্রত্যেকটা ক্ষেত্রে হালাল রিজিক যদি এনশিওর করা না যায়, তাহলে আল্লাহর বরকতের প্রত্যাশা আমরা করতে পারি না। যে বিপর্যয়ের মুখোমুখি আজকে মুসলিম জাতি, সে বিপর্যয় রোধ হবে না। মুসলিম জাতি যত কাকুতি মিনতি করেই আল্লাহর কাছে দোয়া করুক না কেন, সে দোয়া কবুল হবে না যদি না হালাল রিজিকের পথে আমরা আসি। অতএব আজকে আপনারা আকীদাকে সংশোধন করছেন, এটাও কোনো কাজে দেবে না যদি রিজিক হালাল না হয়, সেটি আমরা এনশিওর করতে না পারি। শুধু ইবাদতকে সুন্নার পন্থায় করলে হবে না, রিজিককেও সুন্নার পন্থায় উপার্জন করতে হবে। এবং শুধু আপনার নিজেরটা হলে হবে না, আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার ভাই বেরাদার, আপনার আত্মীয় স্বজন, আপনার বন্ধুবান্ধব, আপনার দেশবাসী, সবাইকেই এই পথে আসতে হবে। আসুন যে বিষয়গুলো আমরা আলোচনা করলাম সেই বিষয়গুলো থেকে যেন আমরা শিক্ষা গ্রহণ করি, আল্লাহ যেন আমাদেরকে সেগুলো সহজ করে দেন, আল্লাহ যেন হারামের পথ থেকে আমাদেরকে বিরত রাখেন, বাঁচার তৌফিক দেন, হালালের পথে চলার তৌফিক দেন, চলাটা সহজ করে দেন, ইমান এবং তাকওয়ার পথে চলার সহজ করে দেন। হাযা ওয়াসাল্লু ওয়াসাল্লিমু আলা নাবিয়িল মুখতার ফাকাদ ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ফি কালামিহিল মাজীদ ইন্না আল্লাহা ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান নাবি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মান সাল্লা আলাইয়া মারাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক ওয়া আনআম আলা নাবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ারদা আল্লাহুম্মা আনিল খুলাফায়ে আর-রাশিদিন وعن الصحابة أجمعين وعنا معهم بعفوك وكرمك يا أكرم الأكرمين. اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين، اللهم انصر الإسلام والمسلمين، اللهم انصر الإسلام والمسلمين، اللهم احفظ الإسلام والمسلمين، اللهم احفظ الإسلام والمسلمين، اللهم ارحم على المسلمين، اللهم أصلح أحوال المسلمين، اللهم أصلح أحوال ولاة أمور المسلمين، اللهم أصلح أحوالنا يا رب العالمين، اللهم بارك لنا في إخواننا المسلمين في كل بلد وفي كل بلدان العالم الإسلامي يا رب العالمين. اللهم ارحم المسلمين في كل بلد من البلدان يا رب العالمين. اللهم أحسن عاقبتنا في الأمور كلها، وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة يا رب العالمين. اللهم تقبل توبتنا، واغسل حوبتنا، واهد قلوبنا، وسدد ألسنتنا يا رب العالمين. عباد الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروه يذكركم، واشكروه يزدكم، ولذكر الله أكبر، والله يعلم بما تصنعون. وأقموا الصلاة.